दो इखलास एमुन मुरे या इलाही।
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله۔ حضرت سیدنا شیخ احمد بن ثابت مغربی رحمۃ اللہ تعالی علیہ সাআদাত উদ্দারাইন কিতাবের মধ্যে, যা আজ থেকে প্রায় 400-500 বছর পূর্বে লিখিত, ইমাম ইউসুফ নাভানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি তাফসিরে রুহুল বয়ানের লেখক, তিনি সাআদাত উদ্দারাইন নামক কিতাব লিখেছেন। খুব মোটা একটি কিতাব। এই কিতাবটি সম্পূর্ণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলতের উপর তিনি লিখেছেন। তো এই কিতাবের মধ্যে আছে সাইয়েদুনা শেখ আহমদ বিন সাবিত মগরবী রহমতুল্লাহি তাআলা আলী ইরশাদ করেন যে, একদা আমি কিবলা রুখ বসেছিলাম, কিবলার দিকে মুখ করে, তো হঠাৎ আমার ঘুম চলে আসে এবং আমি স্বপ্নের মধ্যে তিনজন ফেরেস্তার জিয়ারত লাভ করলাম। হজরত জিবরিল আলাইহিসসালাম, হজরত মিকাইল আলাইহিসসালাম এবং হজরত আজরাইল আলাইহিসসালামের তিনজন ফেরেস্তার আমি স্বপ্নে দিদার লাভ করি। তো হজরত আজরাইল আলাইহিসসালাম, যিনি মালাকুল মত, রূহ কবচকারী ফেরেস্তা, আমি উনাকে আরজ করলাম যে, হে আজরাইল আলাইহিসসালাম, আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াসিতা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওসিলা দিয়ে বলছি, যখন আমার মৃত্যুর সময় হবে আর আপনি আমার রূহ কবজ করার জন্য যখন আসবেন, তো দয়া করে আমার রূহ নরমভাবে বের করবেন, কঠোরতা অবলম্বন করবেন না, যাতে আমার রূহ সহজে বের হয়ে যায়। তখন জানেন হযরত আজরাইল আলাইহিসসালাম ওই আল্লাহর ওয়ালিকে কি ইরশাদ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম ইরশাদ করেন, যদি তুমি চাও যে তোমার রূহ সহজভাবে বের হোক, রূহ বের হওয়ার সময় আমি যেন তোমার উপর কঠোরতা অবলম্বন না করি, নরমভাবে বের হয়, তো তোমার উচিত বেশি বেশি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। কারণ যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমাদের নবীর উপর, যে উম্মতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, হযরত মালাকুল মওত আলাইহিসসালাম তার রূহকে সহজভাবে বের করেন। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা সাধারণত আমাদের জীবনের অনেক জিনিসেরই হিফাজত করে থাকি। যে জিনিসের দাম যত বেশি বা যে জিনিসটি যত বেশি মূল্যবান, সেই জিনিসকে আমরা কিন্তু সেভাবে হিফাজত করি। যদি পকেটের মধ্যে কম দামি মোবাইল থাকে, তো আমরা দেখি না পকেটে মোবাইল আছে কি না, এদিক সেদিক ফালায় রাখি। কিন্তু পকেটে যদি দামি মোবাইল থাকে, বারবার আমরা পকেটে হাত দিয়ে দেখি মোবাইল আছে তো। যদি কারো কাছে দামি গাড়ি থাকে, প্রাইভেট কার থাকে দামি, তাহলে সে গাড়িকে রেখে কোথাও গেলে গাড়িকে লক করে যায়, বা সাথে ড্রাইভারকে দাঁড়া করিয়ে যায়। বাইক থাকলে এমন অনেক সিকিউরিটি ডিভাইস চলে আসছে বাইকের মধ্যে লাগিয়ে রাখে, কেউ বাইককে টাচ করলেই মোবাইলে বেজে উঠবে, হ্যাঁ আপনার বাইককে কেউ টাচ করেছে। গাড়ি কোথায় যাচ্ছে, গাড়ি কোথায় আছে, সব কিছু এমন সিকিউরিটি লক, এমন সিকিউরিটি ডিভাইস বর্তমানে আবিষ্কার হয়েছে, মানুষ ওইগুলো গাড়িতে লাগিয়ে রাখে। কেউ চুরি করলেও যেন দেখা যায়, হ্যাঁ গাড়ি আমার কোথায় কোথায় যাচ্ছে, মোবাইলে দেখতে পারে। কেন? হিফাজতের জন্য এসব করে। কারো পকেটে যদি ভান্তি কিছু সামান্য টাকা থাকে, ওইগুলা মানুষ এদিক সেদিক রাখে, পকেটে রাখে। কিন্তু যদি বড় অঙ্কের টাকা থাকে, তখন তার হেফাজতের জন্য কিন্তু ব্যাংকে রাখে, লকারের মধ্যে রাখে, এদিক সেদিক ফালা রাখে না। বলার উদ্দেশ্য হচ্ছে, যে জিনিস যত বেশি মূল্যবান, আমরা সেই জিনিসের হেফাজতের জন্য ততই বেশি প্রোটোকল গ্রহণ করি, ততই বেশি ব্যবস্থাপনা নেই ওই জিনিসকে হেফাজত করার জন্য। আচ্ছা, আমরা কি কখনো চিন্তা করেছি যে আমি এবং আপনি যে নেক আমল করি, যেই ইবাদত করি, যেই কল্যাণমূলক কাজ করি, এগুলার হেফাজতের জন্য কি আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করেছি? এক তো ইবাদত করা কষ্টকর, কারণ শয়তান ইবাদত করতে দেয় না, অলস করে দেয়। সহজে ভালোভাবে শয়তান ইবাদত করতেও দেয় না। কিন্তু যদি আমরা কোনোভাবে কোনো আমার কষ্ট করে যদি ইবাদত করেও ফেলি, তখন শয়তান চায় যে কোনোভাবে এর আমলকে যেন ধ্বংস করে দেওয়া যায়। এ আমল তো করেছে, এর আমল নামায় নেকি এসেছে, এখন তার থেকে এমন কোনো কাজ করানো যাক যেন তার ইবাদত ধ্বংস হয়ে যায়। আমি একটি উদাহরণ দেই, তাহলে বিষয়টি আরও কি স্পষ্ট হবে। এক ব্যক্তির ঘরে এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। ঘরে সবাই অনেক খুশি, পিতামাতা খুশি। আর সাধারণত দেখা যায় যে যারা মিডিয়াম স্ট্যান্ডার্ড ফ্যামিলির হয় বা লো ক্লাস ফ্যামিলির হয়, তাদের ঘরে সন্তান জন্ম নিলে কিন্তু তারা সন্তানের ভবিষ্যতের জন্য উদ্বেগ নিয়ে থাকে। তো যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, সে উদ্বেগ নেয়, সে চিন্তা করে যে আমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য, তার বিয়া শাদির জন্য, তার নিকাহের জন্য আমি কিছু টাকা জমায় রাখি। সে কাঠের একটা বাক্স বক্স বাসায় কিনে নিয়ে আসে আর নিয়োগ করে যে প্রত্যেক হোক আমি এ বক্সের মধ্যে কিছু টাকা ফেলতে থাকব। কাঠের বাক্স, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, যতই আমি প্রত্যেক দিন ফেলতে থাকব, যতদিন না পর্যন্ত আমার মেয়ে, আমার কন্যা সন্তান প্রাপ্ত বয়স্ক না হয়ে যায়, ধরে নেন 20 বছরের না হয়ে যায়। এখন সে তা করতে থাকলো, এটা করো অবস্থায় বছর যেভাবে সময় অতিবাহিত হতে থাকে, তাকে অনেক জিনিসের প্রয়োজন হয়। কোনো দামি কিছু খেতে ইচ্ছা করে, পরিবার পরিজন নিয়ে ঘুরতে যেতে ইচ্ছা করে, কোনো ঘরের কোনো প্রয়োজনীয় জিনিস, দামি একটা জিনিস কিনতে ইচ্ছা করে, ক্রয় করতে ইচ্ছা করে, কিন্তু সে তা করে না। কেন না? আমার কন্যা সন্তানের ভবিষ্যৎ আছে, এই টাকা ধরা যাবে না, এখানে টাকা জমা করতে হবে, তার বিয়া শাদির জন্য লাগবে। সে টাকা জমা করতে থাকে আর এইভাবে 20 বছর অতিবাহিত হয়ে যায়। এখন এই বক্সের মধ্যে কত টাকা জমে গেছে? এখন সে চিন্তা করলো যে আমার মেয়ের বিয়ের বয়সও হয়ে গিয়েছে, এখন সময় হয়েছে ওই বক্সটি খোলার। সে পরিবারের সবাইকে ডাকে, আসো আসো আমরা এখন এই বক্সটি খুলবো, আমরা সবাই মিলে এখন গুনবো, গণনা করব যে আমার মূলধন, আমার পুঁজি কত হয়েছে, চলো আমরা সবাই গুনি। তো যখনই সে বক্সটি খুললো, সে তো 20 বছরে কখনো খুলে দেখে নাই বক্সের ভিতরে কত টাকা আছে, একটা ছিদ্র দিয়ে শুধু টাকা ফেলেছে। কত চিন্তা করছে, 1000 লাখ টাকা তো হয়ে গেছে 20 বছর, 100 টাকা করে ফেলালেও কত হয়, অনেক টাকা হয়। তো যখন সে বক্সটি খুলল, তার কলিজা কেঁপে উঠে, সে এটা কি দেখছে, সে অবাক। কি হয়েছে জানেন? ওই কাঠের বক্সের পিছনের দিকে একটা কোনোভাবে ছোট্ট একটা ছিদ্র হয়ে যায় আর ওই ছিদ্র দিয়ে উই পোকা ভিতরে প্রবেশ করে আর উই পোকা তার সমস্ত টাকাকে নষ্ট করে দেয়। প্রত্যেক নোটের অর্ধেক ঠিক থাকে, বাকি অর্ধেক উই পোকা নষ্ট করে দেয়, মানে ওই টাকা আর ব্যবহারের যোগ্য থাকে না। বলেন কত কষ্টের বিষয় না? নিজের আকাঙ্ক্ষা বাসনাকে দমন করে, নিজের কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য যে ব্যক্তি 20 বছর টাকা জমা করেছে, ও যখন দেখতে পাচ্ছে যে আমার এত কষ্ট, মূলধন, আমার পুঁজি কি হবে, আমার মেয়ের বিয়া কিভাবে দিব আমি, কত কষ্ট হবে। আচ্ছা, এটা তো দুনিয়াবী ব্যক্তির অবস্থা। ওই ব্যক্তির কি অবস্থা হবে যে জীবনে কষ্ট করে ইবাদত করেছে, শীতকালে ভোরবেলায় উঠে ওযু করে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ উমরা করেছে, আল্লাহর জিকির করেছে, ভালো ভালো ইবাদত করেছে, কিন্তু মৃত্যুর পর কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তাকে উপস্থাপন করা হবে আর তার আমলনামা খোলা হবে, তখন তাকে বলা হবে তোমার আমলনামায় কোনো ইবাদতই নেই, খালি তোমার ইবাদত মুছে ফেলা হয়েছে। তখন তার হতাশার অবস্থা কি হবে? আচ্ছা, দুনিয়াতে ওই ব্যক্তির যার ব্যাপারে বললাম, দুনিয়ার উদাহরণ দিলাম, সে ব্যক্তি তো কোনোভাবে একটা তার একটা পথ বের করেই নিবে। হতে পারে মেয়ের বিয়ে সাদের জন্য কর্জ নিয়ে নিবে, আবার টাকা জমাই নিবে, চাকরি করবে, আবার পরিশ্রম বেশি করবে, ব্যবসা করবে, কোনোটা একটা পসিবিলিটি, একটা রাস্তা সে বের করবে। কিন্তু কিয়ামতের দিনে কি করবে? হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, দুনিয়া হচ্ছে আমলের জায়গা, কিয়ামতের দিন হচ্ছে সিদ্ধান্তের জায়গা, ওখানে যার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই। জাহান্নাম হলে জাহান্নাম, আর ওই ব্যক্তি যতই বলুক আমাকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দেন আল্লাহ, আমি আবার ইবাদত করে ভালোভাবে আসব আপনার দরবারে, এটা হবেই না। কালকের দিন কি আবার ফিরে আসবে? এ পুরো দুনিয়ার জীবন কিয়ামতের দিন ফিরে আসবে না। এখন বাজে প্রায় একটার মতো, না 11টা কি আবার ফিরে আসবে? সকাল 10টা কি ফিরে আসবে? কিয়ামতের দিন এরকমই হবে, ওই দিনটা ফিরে আসবেই না। আল্লাহ তাআলা ওই জিনিসটা রাখেনি না, এই সিস্টেমটা, যে কেউ আবার 5টা যেতে পারবে। তো তখন কেমন হতাশা হবে? এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা হুজুর কি বলছেন, আমল কি আবার ধ্বংস হয়? এত কষ্ট করে ইবাদত করছি, যদিও বা ভালোভাবে করতে পারছি না, কয়েক ওয়াক্ত নামাজ বা কত জিকির আজকার যা পারি করছি, যা পারি দান সৎকা করে ফেলি, আবার মুসলমানও কিভাবে আমার আমল ধ্বংস হবে? হ্যাঁ, আমল ধ্বংস হয়, বান্দা কিছু এমন কাজ করে ফেলে ভুলক্রমে, শয়তান তার থেকে করিয়ে ফেলে, যার কারণে তার সারা জীবনের ইবাদত ধ্বংস হয়ে যায়। সে মুসলমান, সারা জীবন ইবাদত করলো, তার হজ উমরা নামাজ সব কিছু শেষ, আল্লাহর কাছে কোনো ইবাদত গণ্য নয়, তার কোনো দুরূদ শরীফও গ্রহণযোগ্য নয়, সব কিছু আল্লাহ ধ্বংস করে দেয়। এমন কিছু কাজ আছে যা আমাদের থেকে হয়ে যাচ্ছে আর তোমরা জানিও না। তাই সংক্ষিপ্ত আকারে জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে ধরে ধরে আমি, যে এটা অনেক বিস্তারিত একটা টপিক, কিন্তু আমি যেহেতু সময় কম, শুধু আপনাদের জানানোর জন্য যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। দুনিয়া তো সামান্য একটা জীবন মাত্র, কিছুদিনের, গ্যারান্টি নাই যে আমি এ মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে সহিহ সালামতে বাসা যেতে পারবো কি না, আছে গ্যারান্টি? কিন্তু এই গ্যারান্টিও নাই যেখানে আমার জীবনের আমি হঠাৎ মৃত্যুবরণ করলাম আর জানতে পারলাম আমার তো আমল শূন্য, তখন কেমন লাগবে? কোনো ইবাদতই আমার গ্রহণযোগ্য হয়নি। তাই জানা প্রয়োজন যে কোন কোন মন্দ স্বভাব বা মন্দ কাজ মানুষের ইবাদতকে নষ্ট করে দেয়। প্রথম যে কাজটি মানুষের ইমানকে, মানুষের আমলকে ধ্বংস করে দেয়, তা হচ্ছে যে ব্যক্তির ইমান চলে যায়, যে ব্যক্তির ইমানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, অর্থাৎ কাফির, তার কোনো আমল গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা বাকারাতে ইরশাদ করেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যে ব্যক্তি নিজের ধর্ম থেকে, নিজের দিন থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে সে কাফির, কাফির অবস্থায় মৃত্যুবরণ করলো, তাহলে তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বরবাদ, ধ্বংস। ওয়া উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামী ব্যক্তি, হুম ফিহা খালিদুন, আর এরা সর্বদা জাহান্নামেই থাকবে, ওই আগুনের মধ্যেই থাকবে সর্বদা। কারণ একটা নিয়ম হচ্ছে, কেউ যদি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করেও নেয়, তার আমলনামায় যদি গুনাহ থাকে, তার গুনাহের প্রায়শ্চিত্য ভোগ করে জাহান্নাম থেকে তাকে বের করা হবে, আবার জান্নাতে দিয়ে দেওয়া হবে, অ্যাট দ্য এন্ড সে জান্নাতে যাবে জাহান্নামে থাকার পরেও। কিন্তু যে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, ওর আর কোনো জায়গা নেই, হুম ফিহা খালিদুন, ও সর্বদা জাহান্নামে থাকবে। বলেন কত কষ্ট! আর আপনাকে যদি বলা হয় সব সময় আপনাকে ওই একটা মোমবাতি নিচে হাত লাগিয়ে আপনাকে সব সময় থাকতে হবে, কতক্ষণ থাকতে পারবেন আপনি? এক দুই সেকেন্ডও তো আমরা থাকতে পারবো না, থাকতে পারবো? চুলার সামনে কিছুক্ষণ আগুন নিয়ে আপনি থাকেন হাত দিয়ে, কতক্ষণ আমরা থাকতে পারবো? যদি বলা হয় সারা জীবন এইভাবে থাকেন, কি অবস্থা হবে আমাদের? আর পুরো অস্তিত্বকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে সব সময়ের জন্য। সব সময় মানে এন্ড নাই, ওই কষ্টের শেষ নাই। ওটা কত বড় কষ্ট যে কষ্টের শেষ নাই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তো কাফিরদের ব্যাপারে বলছে, আমি তো মুসলমান। এখন একটা হাদিসে মোবারকা শুনুন, যা বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যেও রয়েছে, মুত্তাফাক আলাইহ হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না বানি আদামা খুলিকু আলা তাবাকাত, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীতে সৃষ্টি করেছেন, চার ভাগে সৃষ্টি করেছেন। প্রথম, মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনান, এক ব্যক্তি মুমিন অবস্থায় জন্মগ্রহণ করেছে, মুমিন অবস্থায় নিজের সারা জীবন অতিবাহিত করেছে, আর মৃত্যুর সময় মুমিন অবস্থায় সে মরল। এটা এক শ্রেণী। দ্বিতীয়, ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরান, যে কাফির অবস্থায় জন্মগ্রহণ করেছে কাফির পরিবারে, আর কাফির অবস্থায় নিজের জীবন অতিবাহিত করেছে, আর কাফির অবস্থায় নাউযুবিল্লাহ সে মৃত্যুবরণ করল। এটা একটা। তৃতীয়, ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনা, যে ব্যক্তি কাফির অবস্থায় তো জন্মগ্রহণ করলো কাফির পরিবারে, কাফির অবস্থায় সারা জীবন অতিবাহিত করলো, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর এমন দয়া হইলো যে সে মুসলমান হয়ে ইসলামকে গ্রহণ করে মৃত্যুবরণ করলো। এরকম হয়েছে, কিন্তু অহরহ হয়েছে। মনে রাখবেন, বর্তমানে বিশ্বে যে ধর্ম সবচেয়ে দ্রুত গতিতে পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে তা হচ্ছে ইসলাম ধর্ম। কিন্তু এটা ওয়ান ওয়ে ট্রাফিক না, একদিকের রাস্তা না এটা। যেভাবে মানুষ মুসলমান হচ্ছে, অনেক মুসলমান কাফিরও হয়ে যাচ্ছে, যদিও বা এদের সংখ্যা কম, কিন্তু হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা, কিছু আমার উম্মতির মধ্যে এমন মানুষও আছে যারা ইসলামিক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে, সারা জীবনই সে মুসলমান ছিল, নাউযুবিল্লাহ মিন যালিক, কিন্তু মৃত্যুর সময় কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার ঈমান নেই। আচ্ছা, এটা অনেক সময় কি হয়, বান্দা নিজেও জানে না যে সে কাফির হয়ে গেছে, সে নিজেকে মুসলমান বলছে কিন্তু সে জানে না যে সে কাফির হয়ে গেছে। দুইটারই উদাহরণ পৃথিবীর মধ্যে কিন্তু আছে। যেমন হংকংয়ের মধ্যে আমাদের এক ইসলামী ভাই অসুস্থ হয়ে যায়, তো আমাদের দাওয়াত ইসলামীর মোবাল্লিগণ ওই ইসলামী ভাইকে দেখতে যায় হাসপাতালে দেখতে যায়। তো যে ইসলামী ভাইকে দেখতে যায় বেডের মধ্যে ছিল, তার ঠিক পাশে 70 বছরের এক বৃদ্ধ বয়স্ক ব্যক্তি ছিল, কত 70 বছর। সে দূর থেকে দেখে যে কিছু পাগড়ি পরিহিত, ইমামা শরীফ পরিহিত সাদা রঙের কিছু ইসলামী ভাইরা একজনকে দেখতে আসছে। সে তাদেরকে ডাকে, ভাই এদিকে আসেন। সে ডেকে বলে, আপনারা কারা? আমরা মুসলমান। বলে, আপনাদের ধর্মের ব্যাপারে আমাকে কিছু বলুন তো, আপনার মানে কি, ইসলামের মানে কি? বলে, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর বিশ্বাসী। বলে, আল্লাহকে? এভাবে করে প্রায় 15 থেকে 20 মিনিট ওই বৃদ্ধ ব্যক্তির সাথে আমাদের দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ কিছু কথাবার্তা বলেন, তাকে ইসলামের দাওয়াতও দেন শেষে। তো বিশ্বাস করেন, ওই 70 বছরের ব্যক্তি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সে কিন্তু হাসপাতালে বেডে 70 বছর পর্যন্ত কাফির ছিল। আর তার চেয়ে বড় কথা কি বলবো, তার ঠিক 2 ঘন্টা পর ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। আচ্ছা, কী কীভাবে মৃত্যুবরণ করলো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করলো? আর এটার প্রতিদান কি জানেন, ও সারা জীবন যাই করেছে আল্লাহর তাকে মাফ করে দিবে, সে জান্নাতি, আল্লাহর দয়া। ঠিক সেভাবেই অনেক ব্যক্তি এমনও আছে, সারা জীবন মুসলমান, আল্লাহ আল্লাহ আমি মুসলমান, আমার নাম শফিক, আমার নাম মুসলিম, যা আছে অনেক কিছু করে, কিন্তু অজানা বশত নিজের মুখ থেকে এমন কালেমা বের করে ফেলে, মুখ থেকে এমন কথা বের করে ফেলে, সে কাফির হয়ে যায়। বর্তমানে কি হচ্ছে, বর্তমানে ফিল্ম ড্রামার মাধ্যমে, নাচ গানের মাধ্যমে, কমেডিয়ান শোয়ের মধ্যে আল্লাহর ব্যাপারে, রাসুলের ব্যাপারে, ফেরেস্তার ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে ঠাট্টা মশকরা হচ্ছে না? আল্লাহর ব্যাপারে কি এমন আজব আজব কথা বলা হচ্ছে না যার ব্যাপারে 1400 বছরে কেউ বলে নেই? বর্তমানে মানুষের মুখ এত খুলে গিয়েছে, কোনো সীমা নেই মুখের, আল্লাহর ব্যাপারে ঠাট্টা মশকরা, ফেরেস্তার ব্যাপারে ঠাট্টা মশকরা, মানে যেগুলা মুখে আনতেও ভয় লাগে। ওপেন সোশ্যাল মিডিয়াতে মানুষ কি বলছে না, বন্ধু বান্ধব হাসি মস্করা করতে গিয়ে একে অপরকে বলছে না? আচ্ছা, এটা তো গেলে একটা। অনেকে আবার মুসিবতের মধ্যে, কোনো বিপদের মধ্যে পড়লে, ভাই নামাজ পড়ে দোয়া পড়লাম কিছু তো হচ্ছে না, আল্লাহর কি আমার উপর দয়া হয় না? নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর এত মন কঠোর কেন? নাউজুবিল্লাহ, এরকমও আছে অনেকে, এ আল্লাহ এর উপর দয়া করছে আমার উপর দয়া করছে না কেন? নাউজুবিল্লাহ, আর আমি তো কাউকে কখনো কষ্ট দিই নাই, তো আমার সাথে এত জুলুম হচ্ছে কেন? এগুলো অভিযোগ না নিজের সৃষ্টিকর্তার উপর, সেকে ভুলে গিয়েছে, আল্লাহ তার থেকে পরীক্ষা নিচ্ছে, আল্লাহর নিয়ামতসমূহ ভুলে গিয়েছে, আল্লাহ এত নিয়ামত দিয়েছে ও সব ভুলে গিয়ে একটাই তার মাইন্ডে আসে, না ওইদিকে আমার কষ্টটা আছে, ওই কেন আল্লাহ কষ্ট দূর করছে না? আর চারপাশে যে তোমার নিয়ামত সব ভুলে গেলা, এমন বান্দাও কাফির হয়ে যায় মুখ থেকে কথা বের করতেই। এটা হচ্ছে একটা। আচ্ছা, আরেকটা, ইমান মজবুত, ভালো পক্কাম পাকা পোক্ত মুসলমান কাফির হয়ে যায়, সে জানেও না সে কাফির হয়ে গেছে, আল্লাহর দরবারে সে কাফির। কেন জানেন? তার ইলম নাই, তার কাছে সঠিক জ্ঞান নাই। যেমন একটি উদাহরণ দিচ্ছি, উপরে আল্লাহ আছে না, আল্লাহ দেখতেছে, আল্লাহ কিন্তু উপরে আছে, মানে তুমি কে বলার আল্লাহ উপরে? তুমি কীভাবে জন্য আল্লাহর ডাইরেকশন উপরে? আল্লাহ কি উপরে বসে আছে? নাউজুবিল্লাহ, আল্লাহ কিন্তু বসে বসে সব দেখতেছে, আল্লাহ বসে বসে সব দেখতেছে। মনে রাখবেন এটা, এই বিষয়টা, এই মাসলাটাও বলে দিচ্ছি, আল্লাহ উপরে আছে, আল্লাহ ডানে আছে, আল্লাহ বামে আছে, আল্লাহ কিন্তু কোনো ডাইরেকশনের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ নিজের ইলম আর কুদরত দ্বারা সব জায়গায় আছে। তো যদি কখনো বলতেও হয় তো বলবেন আল্লাহ আছে না, আল্লাহ দেখছেন না, এটা বলবেন না, আল্লাহ উপরে আছে না, এটা কখনো বলবেন না। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল উপরে করে দেখিয়েছেন, হাদিসে মুবারাকাতে আছে, কিন্তু প্রিয় নবী আঙ্গুল ইশারা করে উপরে ডাইরেকশন বুঝান নাই, আল্লাহর মহত্ব বুঝিয়েছেন, আল্লাহর মর্যাদাকে বুঝিয়েছেন, আল্লাহ এক, আল্লাহ সবচেয়ে ঊর্ধ্বে। কিন্তু এর অর্থ এই নয় আল্লাহ উপরে আসমানের উপরে এক জায়গায় আছে, নাউজুবিল্লাহ। তো এটা কি এরকমভাবে অহরহ কুফুর আছে যা আমরা অজানাবশত নিজের মুখ থেকে বের করে ফেলি, আমরা জানিও না, কিন্তু জানেন এরকম বলার কারণে বান্দা কাফির হয়ে যায়। তো নিজের জবান থেকে, নিজের জিহ্বা থেকে কিছু বের করার পূর্বে চিন্তা ভাবনা করে বের করবেন, আমি কি বলছি যাচাই করে নেবেন। এমন অনেক রাষ্ট্র আছে, ইউরোপিয়ান কান্ট্রি আছে, যেখানে গিয়ে আপনি তাদের কোনো ল বা তাদের কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে যদি আপনি কিছু বলেন তাহলে আপনার উপর মামলা হয়ে যাবে, আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী এসে নিয়ে চলে যাবে। আমরা কিন্তু সেগুলো অনুসরণ করি, ইসলাম যেটা আমার ধর্ম, আমার আল্লাহর বিষয়গুলোকে আমি কেন মেনে চলি না? মনে করে আমার মুখ, আমার স্বাধীনতা আছে, যা ইচ্ছা তাই করব, না, আমাদের একটা লিমিট আছে, তার মধ্যে থেকেই আমাদের কথা বলতে হবে। যা মুখে আসলো কাউকে হাসানোর জন্য বলে ফেললাম, যা পূজা আসলো তা করে ফেললাম, এটা হয় না কিন্তু। তাই নিজের জিহ্বার হিফাজত করেন, আর কি মুখ থেকে বলতে হবে তা বুঝে শুনে বের করবেন। আচ্ছা, এটা তো চলে গেল ঈমান। দ্বিতীয় জিনিস যার কারণে মানুষের আমল বরবাদ হয়ে যায় তা কি বলবো, তা হচ্ছে হিংসা। তা হচ্ছে হিংসা। হিংসা কি? হিংসাকে আরবিতে বলা হয় হাসাদ, এটা আরবি শব্দ হাসাদ, বাংলায় আমরা হিংসা বলে থাকি। হিংসার ডিফিনেশন হচ্ছে অন্যের সুখ শান্তি, অন্যের ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হওয়ার বাসনা এবং কামনা করাকে হিংসা বলে। অমুক ধনী ব্যক্তি, হে যেন গরিব হয়ে যায়, আমি ধনী হয়ে যাই, হের কাছে খুব সম্মান, সমাজে তাকে সবাই সম্মান করে, কেন ভাই আমারে করে না কেন, হে যেন লাঞ্ছিত হয় সমাজে আর সমস্ত সম্মান যেন আমি পাই, হে এত সুন্দর কেন, হে যেন কুৎসিত হয়ে যাক আমি সুন্দর হয়ে উঠি। অর্থাৎ অন্যের ধ্বংস চাওয়া, অন্যকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামত যেন তার কাছ থেকে ধ্বংস হয়ে যায় আর সে জিনিসটি যেন আমি পেয়ে যাই। কম পক্ষে হিংসার সর্বনিম্ন প্রকার হচ্ছে অন্যের কাছ থেকে চলে যাক, অন্যের কাছ থেকে ধ্বংস হয়ে যাক, বা আমি পাই না পাই হের কাছেও যেন না থাকে, এটা হিংসা। অনেক খারাপ এটা জিনিস। এটা আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকাতে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, ইহে আমার উম্মতিরা হিংসা থেকে বেঁচে থাকবে, নিঃসন্দেহে হিংসা মানুষের নেক আমলসমূহকে খেয়ে ফেলে, যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, আমল বরবাদ হয়ে যায়। আপনি নেক আমল করছেন, নামাজ পড়ছেন, কিন্তু মনে মনে আরেকজনের ক্ষতি আপনার মাথায় ঘুরছে, কিভাবে অন্যের ক্ষতি করব। চাই ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, অনেকেই কিন্তু সহ্য না করতে পারে অন্যের ক্ষতি করেও বা সেই হিংসার কারণে। এই হিংসা কি অনেক খারাপ একটা জিনিস। আচ্ছা, আমি এখন আপনাদেরকে বলছি, তা আপনাদের মধ্যে অনেকের মাঝে আসতে পারে যে হুজুর ঠিক তো বলছে, না আমি তো হিংসা থেকে পবিত্র, আমার মধ্যে তো হিংসা নাই, আমার জন্য এটা কোনো কন্টেন্ট না, না আমার জন্য হিংসা, আমার মধ্যে হিংসাই নেই, আমি কখনো আজ পর্যন্ত হিংসা করি নাই। আচ্ছা, আপনার মধ্যে হিংসা আছে না কি না, আমাদের মধ্যে হিংসা আছে না কি না, আমরা এটাও যাচাই করে ফেলি, আমরা এটাও যাচাই করি। যেমন হিংসার কিছু আলামত আছে, যার মধ্যে সিমটমস থাকবে বুঝে নিতে হবে সে হিংসুক। এখন কাউকে বলার দরকার নাই যে আমার মধ্যে হিংসা আছে, বাস আপনি মনে মনে চিন্তা করবেন, আমি আলামতগুলো বলবো এক এক করে, তিনটা, আপনারা মনে মনে চিন্তা করে নেবেন যে হ্যাঁ ভাই আমার মধ্যে হিংসা আছে না কি নাই কারোর জন্য। যদি হিংসা থেকে থাকে তাহলে চিকিৎসা করতে হবে, নাহলে আমার আমল বরবাদ, আমার দুনিয়া আখিরাত বরবাদ। কারণ হিংসুক ব্যক্তি কখনো শান্তিতে থাকে না, তার রাতে ঘুম হয় না, সে অন্যের টেনশনে থাকে, হে এত বড় হয়ে যাচ্ছে, হে এত সুন্দর, হে এত সম্মান, কিভাবে আমি এর নিয়ামতকে ধ্বংস করব, কেন হে এত সুখে আছে আমি এত সুখে নাই, হের সুখ যেন নষ্ট হয়ে যাক, এই ধ্বংস, এই একটা হিংসা কাজ করে। কিন্তু আর ঘুম আসে না, মানে একটা দুনিয়ার ক্ষতি আবার আখিরাতের ক্ষতি তো আছেই। আচ্ছা, এখন আমি এক একটি করে আলামত বলছি। যদি আপনার জীবনে, আচ্ছা এর পূর্বে এটাও জেনে রাখুন, হিংসা কিন্তু ওই ব্যক্তির সাথেই হয় যাকে আপনি চিনেন, অপরিচিত ব্যক্তির প্রতি কখনো হিংসা আসবে না। এখন আপনি বাংলাদেশে থেকে ব্রাজিল বা ক্যানাডার কোনো লোককে হিংসা করবেন? কখনোই না, আপনার হিংসা আসবেই না। যাকে আপনি চিনেন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, যার সাথে আপনার পরিচয় আছে, হিংসা কিন্তু তার প্রতি হয়। যাকে আপনি চিনেন না তার প্রতি কখনো হিংসা আসবে না। তো এখন প্রথমটা হচ্ছে, আপনার জীবনে এমন ব্যক্তি কি কেউ আছে? আপনি চিন্তা করবেন, হ্যাঁ আপনার পরিবার পরিজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে কেউ আছে কি না, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে কি না যার ভালো, যার সাফল্যতা, যার উন্নতির খবর শুনলে আপনার অন্তরে ব্যথা অনুভব হয়, জ্বালা পোড়া হয়, হে এত উন্নতি করতেছে আমি করতে পারতেছি না, হে এত বড় লোক হয়ে যাচ্ছে, হে এত ভালো অবস্থায় আছে, হের একটা ফ্যাক্টরি ছিল এখন দুইটা ফ্যাক্টরি হয়ে গেছে, আমি একটা ফ্যাক্টরি নিয়ে পড়ে আছি, আমার একটা গাড়ি, হের দুইটা গাড়ি, তিনটা মার্সিডিজ হয়ে গেছে, এই হিংসা এরকম কেউ আছে কি না? আপনি বলা দরকার নেই, ইশারা করার দরকার নেই, আপনি মনে মনে চিন্তা করেন আছে কি না, এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আছে কি না যার ব্যাপারে শুনলে আপনার এটা অনুভব হয়। দুই, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে কি না যার প্রশংসা শুনলে, মানে আপনার সামনে যদি কেউ তার প্রশংসা করে তাহলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়, একদম মজা লাগে না, বরং আপনি বলে ওঠেন আরে টপিক চেঞ্জ করো তো, এর ব্যাপারে কথা শুনবো না, এ ভালো লাগে না, অন্য অন্য ব্যাপারে কথা বলো। এরকম কোনো ব্যক্তি আছে যার ভালো আপনার শুনতে ভালো লাগে না? দুই, তিন, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে কি না যার ক্ষতির কথা শুনলে, মানে তার ক্ষতি হয়ে গেছে কোনো, তার পরিবারের মধ্যে অনেক সুখী ছিল কিন্তু পরিবারের মধ্যে কোনো ঝগড়া লেগে গেছে, সংসার একদম সবাই ভেঙে গেছে, তার ব্যবসা ডুবে গিয়েছে, খুব অবস্থা খারাপ, দরিদ্র হয়ে গেল, সমাজের মধ্যে সে লাঞ্ছিত হয়ে গেল, সুন্দর ছিল কুৎসিত হয়ে গেল, অসুস্থ হয়ে একদম বেডে পড়ে গেছে, মানে কোনো রকমের ক্ষতি শুনলেই আপনাকে মজা লাগে, এটাই তো আমি চাচ্ছিলাম, এখন না মজা লাগছে, ভালো হয়েছে একদম তার সাথে যা হয়েছে, হয় কিন্তু আমরা আমরা বলে উঠি, হ্যাঁ এ কিন্তু খুব খারাপ ব্যক্তি ছিল, ভালো হয়েছে এর সাথে এরকম হয়েছে, এখন মজা লাগছে, আরও বলো আর কি হয়েছে। এটা হচ্ছে হিংসা, অনেক খারাপ হিংসা। এই তিনটা যেটা আমি বললাম যদি কারো মধ্যে থাকে, অথবা তিনটার মধ্যে থেকে একটাও যদি থাকে, তাহলে আপনি অসুস্থ, যার মধ্যে আছে সে অসুস্থ, আপনার যে রোগ তা হচ্ছে হিংসা, আপনি হিংসুক হয়ে গেছেন, আর আপনাকে এটা চিকিৎসা করতে হবে। বলে না ডাক্তার আপনার সুগার হয়ে গেছে, এখন আপনাকে বাঁচতে হবে, আপনার টেস্টের মধ্যে আসছে আপনার সুগার হয়ে গেছে, আপনার অমুক রোগ হয়ে গেছে, ওই আপনি যদি এই তিনটা জিনিস যদি আপনি দেখেন, যদি কারো জন্য আপনার মনে থেকে থাকে, এই তিনটার মধ্যে একটাও যদি থেকে থাকে যে আমি বললাম, মানে হিংসা আছে আমার মনে তার জন্য, তো এটা চিকিৎসা করতে হবে। ইমাম গাজ্জালি আলাইহিরহমাহ এরশাদ করেন, হিংসার চিকিৎসা কি জানেন, এটাও জেনে নেন, যখন রোগ জানতে পারলাম চিকিৎসা জানতে হবে না, আপনার যার প্রতি হিংসা আছে আপনি তার জন্য বেশি বেশি করে দোয়া করুন, কারণ আপনি তো তার জন্য খারাপ চাচ্ছেন, তার পরিবর্তে আপনি ওর জন্য দোয়া করেন, হে আল্লাহ একে ভালো রাখো, একে সুখী রাখো। তাহলে কী হবে জানেন? কেউ যদি এসে বলে, ভাই জানো তার তো একটা ফ্যাক্টরি ছিল, এখন দুইটা ফ্যাক্টরি হয়ে গেছে, তখন আপনি নিজে বলবেন, ভালোই তো, আমি তো তার জন্য দোয়াই করতাম, দুইটা না পাঁচটা ফ্যাক্টরি হোক আমার কি। তখন দেখবেন আপনার মনে শান্তি থাকবে। যদি জীবনে সাফল্য তো অর্জন করতে চান, তাহলে অন্যের হিংসা ছেড়ে নিজের যখন কাজের মধ্যে ফোকাস করবেন তখন আসবে সাফল্যতা, নাহলে কখনো আসবে না। আপনার অন্যের টেনশানেই আপনার রাত দিন সব হারাম হয়ে যাবে। এর কীভাবে ক্ষতি করা যায়, হেরে কীভাবে কালো জাদু করা যায়, হেরে কীভাবে ওইটা করা যায়, কীভাবে একে এমন একটা মুসিবত ফালানো যায়, এর জন্য বড় বড় বাবারা বসে আছে না? এ বাবারা যে ব্যবসা চালায়, এই হিংসুকদেরই তো ব্যবসা চালায়। আমার কাছে আসো, কে আছে যার প্রতি তোমার হিংসা? আমারে টাকা দাও, আমি তাকে অসুস্থ করে দিব, আমারে টাকা দাও, আমি তাকে আমল করে শেষ করে দিব। এটাই তো হচ্ছে। তো আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। আচ্ছা, প্রথম তার জন্য দোয়া করুন, আর তাকে উপহার দিন যার প্রতি আপনার হিংসা আছে। প্রিয় নবী ইরশাদ করেন, তাহাদু তাহাব্বু, উপহার দাও, ভালোবাসা বাড়বে। এটা প্রিয় নবীর বাণী। মনে রাখবেন, হিংসা কিন্তু আপনার, তার মধ্যে কিন্তু নাই। যার প্রতি আপনার হিংসা আসছে সে তো একদম আরামসে ঘুমায় আছে, তার কোনো টেনশনই নাই, সে তো জানেও না কিছু। হিংসা যেহেতু আপনার মধ্যে আছে, তো আপনাকে চিকিৎসা করতে হবে। তো হিংসা মানুষের আমল বরবাদ করে দেয়, মানুষের সুখ শান্তি নষ্ট করে দেয়, তাই হিংসা থেকে আমরা বাঁচার চেষ্টা করব। কথা শুরু করেছিলাম কোন কোন কারণে আমল বরবাদ হয়ে যায়, কিন্তু দেখুন আরও অনেকগুলো টপিক রয়ে গেল যা আমরা জানতে পারলাম না। ইনশাআল্লাহ অন্য কোনো সময় এর ব্যাপারে আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
দাও ইখলাসে মুন মুরে